বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي।
বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়েও না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে লোহিত সাগরে বিধ্বস্ত মার্কিন জঙ্গি বিমানটিকে তারা গুলি করে ভূপাতিত করেছে। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের 70% স্থাপনা ধ্বংস করেছে ইহুদিবাদীরা। জাতিসংঘ বলেছে যুদ্ধের সব নিয়মকানুন ভঙ্গ করেছে ইসরায়েল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে দিল্লির কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ 200 কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইয়েমেনে হামলা করতে গিয়ে ফ্রেন্ডলি ফায়ার বা ভুলে নিজেদের গুলিতে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করার যে দাবি মার্কিন বাহিনী করেছিল তা প্রত্যাখ্যান করে সানা বলেছে বরং তারাই গুলি করে ওই F-18 যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল রোববার এক বিবৃতিতে বলেছেন তারা লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীতে আক্রমণ করে ইয়েমেনে আগ্রাসী হামলা চালানোর একটি যৌথ ইঙ্গো-মার্কিন প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লোহিত সাগরে নিজের আগের অবস্থান থেকে উত্তর দিকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই রণতরীর লক্ষ্য করে রোববার 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 17টি ড্রোনের সাহায্যে একটি বিশেষ অভিযান চালানো হয় বলে তিনি জানান। জেনারেল সারি বলেন, এই অভিযানে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করতে আকাশে উড্ডয়ন করা একটি মার্কিন F-18 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এদিকে ইয়েমেনের তথ্যমন্ত্রী হাশেম আহমেদ আব্দুর রহমান শারাফউদ্দিন বলেছেন, লোহিত সাগরের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করা কোনো কাকতলীয় ঘটনা ছিল না, বরং এই ঘটনায় ইয়েমেনের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে। গতকাল রোববার লোহিত সাগরের আকাশে ভুল করে নিজেদের গুলিতে একটি F-18 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী দাবি করলেও ইয়েমেনের সেনা মুখপাত্র জানিয়েছেন, তাদের হামলায় জঙ্গি বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ সম্পর্কে শারাফউদ্দিন আরও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতরীগুলোর বারবার নিজেদের অবস্থান পরিবর্তন ও লোহিত সাগর থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের জন্য রয়েছে সুস্পষ্ট বার্তা যারা ইয়েমেনে হামলা করার পরিকল্পনা করে। ইয়েমেনের তথ্যমন্ত্রী বলেন, আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আমাদের একের পর এক বিজয় বিশ্বের সামনে একথা প্রমাণ করেছে যে ইয়েমেনের বিরুদ্ধে কোনো হামলা বিনা জবাবে পার পাবে না। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, নির্যাতিত গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের অভিযান চলবে। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গত প্রায় 15 মাসের আগ্রাসনে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরের 70% স্থাপনা ধ্বংস করে ফেলেছে। ইসরায়েলি সামরিক বিশ্লেষক অ্যামোস হ্যারেল ইহুদিবাদী দৈনিক হারিৎসকে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনের ফলে জাবালিয়া বর্তমানে একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। এখন সেখানে শুধু উদ্ভ্রান্ত কুকুরের দলকে আবর্জনার ভেতরে খাবার খুঁজে ফিরতে দেখা যায়। হ্যারেল বলেন, যতদূরে চোখ দেখা যায় ততদূর মাইলের পর মাইল শুধু ধ্বংসস্তূপ চোখে পড়ে। জাবালিয়া শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপ থেকে চোখ ফেরানো কঠিন। তিনি বলেন, আমি দেখতে পেলাম অবশিষ্ট ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি এই সামরিক বিশ্লেষক বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী এর আগেও 2 বার জাবালিয়ায় অভিযান চালিয়েছে, তবে এবার তারা শহরটিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারেনি বলেছেন, যে কোনো যুদ্ধেরই কিছু আইন ও নিয়মকানুন থাকে যার সবগুলোই গাজায় লঙ্ঘন করেছে ইসরায়েল। তিনি রোববার নিজের এক্স পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন, বিগত 24 ঘণ্টায় গাজা উপত্যকা জুড়ে ইহুদিবাদী পাশবিক হামলায় অন্তত 30 ফিলিস্তিনির নিহত হওয়ার কথা উল্লেখ করে লাজ্জারেনি বলেন, গাজার স্কুল ও হাসপাতালগুলো এখন ইসরায়েলি হামলার নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে। তিনি এই পাশবিক হামলার ব্যাপারে নীরবতা ভাঙার জন্য গোটা বিশ্বের প্রতি আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে হামলা চালিয়ে যুদ্ধের প্রচলিত সব আন্তর্জাতিক আইনকানুন লঙ্ঘন করেছে তেল আবিব। জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, গাজায় বহু আগে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা উচিত ছিল যাতে সেখানকার বেসামরিক মানুষগুলো একটু স্বস্তি পায় এবং পণবন্দীদেরও মুক্ত করা যায়। যথেষ্ট সময় নষ্ট হয়েছে, এবার কিছু করা দরকার। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন শুরু করে যা এখনও চলছে। অবরুদ্ধ ওই উপত্যকায় গত প্রায় 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে 45,227 ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ দুপুরে রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ফিরিয়ে আনতে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য এটি প্রক্রিয়াধীন। আমাদের এক্সট্রা অডিশনের এ বিষয়ে আলাদা একটি টিম কাজ করছে। কোনো উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনা হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দী বিনিময় চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী আনা হবে। সম্প্রতি এক মুক্তিযোদ্ধাকে হেনস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতিকারী তো রয়ে গেছে, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। সম্প্রতি 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুমাসে নয় বরং গত 1.5-2 বছরে দেশে 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে, আমরা রোহিঙ্গাদের আর কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বছরখানেক সময় পেলে সংসার কাজগুলো করে যাব। তিনি বলেন, ঐক্যমত থাকলে পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বাতিল করতে পারবে না, আমাদের জন্য সংস্কারের কোনো বিকল্প নেই। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি একথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে সরকার সংস্কার বাস্তবায়নে মৌখিক সম্মতি দিয়েছেন। আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের উচ্চতর বিচার বিভাগকে এমন সব ক্ষমতা দেওয়া হয়েছে যা কাজে লাগিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় রাখা হয়েছিল এবং তাদের কর্তৃত্ব সুসংহত করতে ব্যবহার করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল আরও বলেন, দেশে যদি প্রতি 5 বছর পরপর সুষ্ঠু নির্বাচন হতো এবং নির্বাচিত দল সরকার গঠন করত, তাহলে ক্ষমতাসীন দল বিচার বিভাগকে ব্যবহার করে এতটা স্বৈরাচারী আচরণ করতে পারত না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ 200 কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজ ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। বিদ্যুতের বকেয়া জমে গেলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মানিক সাহা। ভারতের বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে এনটিপিসি, বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী প্রতিবেশী বাংলাদেশে 60-70 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে ত্রিপুরা। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মানিক সাহা বলেন, বাংলাদেশ আমাদের বিদ্যুৎ সরবরাহ বাবদ প্রায় 200 কোটি রুপি দেয়নি, বকেয়ার পরিমাণ প্রতিদিন বাড়ছে, আমরা আশা করছি তারা বকেয়া পরিশোধ করবে যাতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত না হয়। মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন অন্তত 30,000 বিদেশি, তাদের মধ্যে অধিকাংশই ভারত ও চীনের নাগরিক। ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও তারা এখনও মেয়াদ বাড়ানো বা নবায়নের জন্য আবেদন করেনি। একটি গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ভিসা শাখার সূত্র এসব তথ্য দিয়েছে। দ্য ডেইলি স্টার বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, গত 8 ডিসেম্বর বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিদ্যমান নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে সতর্ক করা হয়, ভিসার মেয়াদ না বাড়ালে বা নবায়ন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত মাসে ভিসার মেয়াদ বাড়াতে বা নবায়ন করতে 15,000 আবেদন জমা পড়েছে। তথ্য অনুসারে মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে যেসব বিদেশিরা রয়েছেন তাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। 13 ডিসেম্বর পর্যন্ত প্রায় 45,000 ভারতীয় বাংলাদেশে বসবাস করছেন, তাদের অধিকাংশই এখানে কর্মজীবী এবং বাকিরা শিক্ষার্থী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা স্থগিত করেছে ইসলামাবাদের জবাবদিহি আদালত। আজ বিচারপতি নাসির জাভেদ রানা বলেন, আজ রায় ঘোষণা করা হবে না, ছুটি শুরু হয়েছে এবং হাইকোর্টে একটি কার্যধারাও আছে। শিগগিরই রায় ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে তিনি জানান। আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে আদালতে শীতকালীন ছুটি শুরু হচ্ছে, 1 জানুয়ারি পর্যন্ত এই ছুটি চলবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন একটি মিডিয়ার প্রতিবেদনে স্বীকার করা হয়েছে যে ড্রোনের ক্ষেত্রে দেশটির দুর্বলতা রয়েছে, এ বিষয়ে তারা বিপদের মধ্যে আছে। এ সম্পর্কিত প্রতিবেদনটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়।
মার্কিন মিডিয়ার একটি প্রতিবেদনে স্বীকার করা হয়েছে যে ড্রোনের ক্ষেত্রে দেশটির দুর্বলতা রয়েছে এবং একথা বলা হয়েছে এ বিষয়ে তারা বিপদের মধ্যে আছে। আমেরিকার একটি মিডিয়া সেদেশের সামরিক ঘাঁটিতে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির বিতর্কের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রে ড্রোনের ক্ষেত্রে দুর্বলতা রয়েছে বলে মূল্যায়ন করেছে। আমেরিকান টেলিভিশন চ্যানেল সিএনএন এর ওয়েবসাইট একটি বিশ্লেষণে লিখেছে, অজ্ঞাত পরিচয় ড্রোনগুলো এখনো আমেরিকার সামরিক ঘাঁটির উপর দিয়ে উঠছে, চক্কর দিচ্ছে এবং সামরিক বাহিনী জানে না কিভাবে এগুলো বন্ধ করা যায়। পাস্টুডের খবরে বলা হয়েছে, সিএনএন ওয়েবসাইটটি প্রসঙ্গে লিখেছে, সামরিক ঘাঁটির উপর ড্রোনের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে বিপন্ন করতে পারে, হুমকির মধ্যে ফেলে দিতে পারে, আর এমন হুমকি মোকাবেলায় একটি সুনির্দিষ্ট নীতির অভাব সেই উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে। অবসরপ্রাপ্ত আমেরিকান মহাকাশ কর্মকর্তাদের একজন জেনারেল গ্লেন ভ্যান হার্ক সিএনএনকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, অজ্ঞাত ড্রোনের উপস্থিতির ঘটনার পাশাপাশি গত বছরগুলোতে আমেরিকার আকাশে চীনা বেলুনের ঘুরে বেড়ানো লক্ষ্য করা গেছে। তবে এসব হুমকি মোকাবেলা করার লক্ষ্যে আমেরিকার কোনো সমন্বয় কেন্দ্র নেই। অন্যদিকে শুধুমাত্র প্রাসঙ্গিক সংস্থাগুলো পরস্পরকে অভিযুক্ত করছে। সিএনএন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত পরিকল্পনার সাবেক পরিচালক জেনারেল রূপ স্প্যান্ডলিংকেও উদ্ধৃত করে লিখেছে, অজ্ঞাত ড্রোনের উপস্থিতির সমস্যাটি এমন একটি গুরুতর সমস্যা যা গত 1 দশক ধরে বিদ্যমান এবং এখনো এর কোনো সমাধান করা হয়নি। মার্কিন এই মিডিয়া আমেরিকা জাতীয় নিরাপত্তার জন্য অজ্ঞাত ড্রোনের উপস্থিতির কারণ প্রসঙ্গে বলেছে, এইসব ড্রোন তথ্য সংগ্রহ করতে বা সামরিক ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতে ব্যবহার করা হতে পারে। সিএনএন আরো লিখেছে, ক্রমবর্ধমান উদ্বেগ সত্ত্বেও মার্কিন কংগ্রেস এখনো অজ্ঞাত ড্রোনের হুমকি মোকাবেলার জন্য কোনো টেকসই আইনও পাশ করতে পারেনি। তাছাড়া আইনি সীমাবদ্ধতা এই চ্যালেঞ্জকে সমাধানের প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে। মার্কিন এই মিডিয়া ড্রোন প্রযুক্তিতে চীনের দ্রুত বৃদ্ধির বিষয়ে আরো উদ্বেগ প্রকাশ করে লিখেছে, ড্রোনের ক্ষেত্রে চীনের অগ্রগতির পরিমাণ এক্ষেত্রে দেশটির প্রতিরক্ষা নীতিগুলোকে মানিয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও অনেক বেশি এগিয়ে আছে। সিএনএন আরো লিখেছে, ইউক্রেন ও গাজা যুদ্ধে আমেরিকা ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে দুর্বলতার বিষয়টি খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। গত বছর ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনী কিছু ক্ষেপণাস্ত্র আটক করতে সক্ষম হলেও তার চেয়ে অনেক বেশি ড্রোন তারা আটকাতে পারেনি এবং এই ড্রোনগুলো তেল আবিব ও অন্যান্য সুরক্ষিত এলাকার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইউক্রেনের যুদ্ধে পশ্চিমা দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ান ড্রোন থামাতে পারেনি, এবং ড্রোনগুলোর বেশিরভাগই তাদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছিল।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে সবশেষে একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বলেছে, লোহিত সাগরে বিধ্বস্ত মার্কিন জঙ্গি বিমানটিকে তারা গুলি করে ভূপাতিত করেছে। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের 70% স্থাপনা ধ্বংস করেছে ইহুদিবাদীরা। জাতিসংঘ বলেছে, যুদ্ধের সব নিয়মকানুন ভঙ্গ করেছে ইসরায়েল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে দিল্লির কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ 200 কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবারে আরও একটি খবর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ আর কখনও কোনো দেশ বা জোটের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর লক্ষ্যে নিজের জাতীয় স্বার্থ বিকিয়ে দেবে না। রাশিয়া এক টিভি চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন পুতিন। তিনি রাশিয়ার স্বার্থ ত্যাগ করার জন্য দেশটির সাবেক নেতাদের সরাসরি দায়ী করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের নেতৃত্বাধীন কথিত সভ্য বিশ্বে যোগ দেওয়ার লক্ষ্যে রাশিয়ার সাবেক নেতারা সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত ছিলেন। তো চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আমরা আজকের আসরে শুনব প্রাচীন একটি ইরানি গল্প। গল্পটি এক যুবকের। বেশ প্রাচীনকালে এক যুবক ছিল শক্তিশালী এবং মুষ্টি ক্রীড়াবিদ। তার সমকালে মুষ্টি খেলায় তার সমমানের কেউ ছিল না। অথচ এই যুবকের দিনকাল কাটত খুব কষ্টে, এমনকি খাবারের অভাবও কাটত তার দিন এমনকি খাবারের অভাবেও কাটত তার দিন। একদিন সে ভাবল, যতদিন এই তল্লাটে থাকব ততদিন আমার অবস্থার কোনো পরিবর্তন হবে না,
চির বেকার হয়ে থাকতে হবে। আমার স্থির আয় সহ একটি চাকুরি কোনোদিন হবে সেই সম্ভাবনা দেখব বলে মনে হয় না, সুতরাং অন্য কোনো ভূখণ্ড সফরে বের হব। পথের পাথেও তো নেই, তবু সফরের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। ঘরে বসে কাটালে তো আর লাভ নেই, বেরি বলে আল্লাহ হয়তো আমার জন্য তার নিয়ামতের দরজা খুলে দিতে পারেন। এইসব ভেবে চিনতে অবশেষে সফরের জন্য প্রস্তুত হয়ে গেল এবং বাবার কাছ থেকে অনুমতি নিয়ে গেল। বাবা কি বলল, আমি মোটামুটি ক্লান্ত, এভাবে কি আর জীবন চলে, সিদ্ধান্ত নিয়েছি সফরে বের হব, আল্লাহ রাজি থাকলে হয়তো রুটি রুজির একটা ব্যবস্থা হয়ে যেতেও পারে। জবাবে বাবা কি বললেন তা শুনবো একটু পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
বাবা বললেন, ফালতু চিন্তা মাথা থেকে দূর করে এখানেই থাকো, ওসব সফর টফর তোমার জন্য না, এখানেই থাকো, যেভাবে আছো সেভাবেই সন্তুষ্ট থেকে জীবনযাপন করো। মুরব্বীরা বলে গেছেন, সম্পদ ও সৌভাগ্য কেবল চেষ্টার মধ্যেই নয়, ভাগ্য যখন খারাপ হয় কেবলমাত্র জ্ঞান তখন কাজে আসে না। ছেলে বলল, না বাবা না, তুমি ভুল করছো, সফরের অনেক ফায়দা আছে। অসংখ্য ফায়দার একটি হলো পৃথিবীর বিচিত্র বিষয়ের সঙ্গে পরিচিত হবার সুযোগ হয়, অনেক জ্ঞান ও শিক্ষা অর্জিত হয়, অভিজ্ঞতার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি আসে। কেন শুনুনি, যতদিন তুমি আবদ্ধ থাকবে ঘর দোকানের বৃত্তে, অবশ্যই পরিণত মানুষ হবে না তুমি, বেরিয়ে পড়ো, ঘুরে বেড়াও মাটির বুকে সারা বিশ্বে, ছেড়ে চলে যাবার আগে এই পৃথিবীর ভূমি।
বাবা বললেন, পুত্র আমার, তুমি যা বলেছ ঠিকই বলেছ, সফরে অনেক অনেক কল্যাণ রয়েছে, কিন্তু এটাও জেনে রাখা ভালো যে সফর করাটা কয়েকটি গ্রুপের জন্য ভালো এবং কল্যাণকর, সবার জন্য নয়। এই গ্রুপগুলোর মধ্যে যারা পড়ে না তাদের জন্য সফর কল্যাণকর তো নয়ই, বরং ক্ষতিকর। শোনার মতো ধৈর্য থাকলে বলবো কোনো কোনো গ্রুপের জন্য সফর কল্যাণ বয়ে আনে। ছেলে বলল, বলো বাবা বলো, হতে পারি আমিও তাদেরই একজন। বাবা বলল, কোনো দলেরই নও, শোনো তাহলে বুঝতে পারবে। প্রথম গ্রুপে রয়েছে ব্যবসায়ীরা, তাদের রয়েছে প্রচুর টাকা পয়সা, চাকর বাকর ধন দৌলত, আজ শহরে তো কাল অন্য শহরে ঘুরে বেরিয়ে তারা আনন্দ করে এবং পার্থিব জগতের সুখ শান্তি উপভোগ করে। দ্বিতীয় দলের কথা শুনব খানিক মিউজিক বিরতির পর।
দ্বিতীয় দলে রয়েছে জ্ঞানীগুণী আলেম ওলামারা, সফর তাদের জন্য খুবই উপকারী। তৃতীয় দলে রয়েছে সঙ্গীত শিল্পী এবং যন্ত্রীগণ, পৃথিবীর যে প্রান্তেই তারা যায় জনগণের ভালোবাসা পায়, উষ্ণ আতিথেয়তা পায়, সেবা ও সম্মান পায়। চতুর্থ গ্রুপটি হল যারা বিশেষ বিশেষ কাজ জানে, এই দলটি যেখানেই যাবে তাদের মেধা দিয়ে প্রতিভা দিয়ে চমৎকারভাবে কাজকর্মে লেগে যায় এবং নিজেদের রুটি রুজির ব্যবস্থা করে ফেলে। এই যে গ্রুপগুলোর কথা বললাম তাদের জন্য সফর করা ভালো, কিন্তু যাদের এইসব গুণ নেই তারা যদি খেয়ালের বসে সফরে বের হয়, বিপদ আর কষ্ট ছাড়া আর কিছুই তাদের ভাগ্যে জুটবে না। মুষ্টিবিদ ছেলে বলল, বাবা তুমি যা কিছু বলেছ সবই ঠিক আছে, গ্রহণযোগ্য সব, তবে তুমি তো শুনেছ যে রুটি রুজি যদিও সুনির্দিষ্ট তবু সেজন্য চেষ্টা করতে হবে, চেষ্টা করতে গেলে বিপদাপদে পড়তে হয় সে তো জানি।
ছেলে আরো বলল, আমি একজন তরতাজা যুবক, মুষ্টিবিদ্যাও ভালোই জানি, বিপদ আপদ এলে লড়তে তো পারবো, হিংস্র বাঘের সাথেও লড়তে পারবো ইনশাল্লাহ। সুতরাং আমার মনে হয় এই হত দরিদ্র অবস্থা আর চলতে না দিয়ে রুটি রুজির সন্ধানে কাজের আসে বেরিয়ে পড়াই ভালো। মুষ্টিবিদ যুবক এ কথা বলে বাবার সাথে খোদাহাফিজি করে চলে গেল। যেতে 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 একটা নদীর তীরে গিয়ে পৌঁছল। নদীর নীল জলের বুকে উথাল পাথাল ঢেউ আর ঢেউ। যুবকের নজরে পড়ল একটা নৌকা ছেড়ে যাচ্ছে, সিদ্ধান্ত নিল তাদের সাহায্য নিয়ে নদী পার হবে। সামনে গিয়ে নাবিককে বলল, আমি সফরে বের হয়েছি, দয়া করে আমাকেও পার করে দাও। নৌকার মাঝি বলল, ভাড়া আছে? না। নাবিক বলল, টাকা নেই, সফরে বের হয়েছ? আল্লাহ অন্য কোথাও তোমার কাজের ব্যবস্থা করুক, যাও নিজের কাজে যাও, বিনা ভাড়াই কাউকে নৌকাই তুলি না। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
মুষ্টিবিদ যুবক ব্যাপক অনুনয় বিনয় করতে শুরু করে দিল। সে মাঝিকে বলল, দয়া করে আমাকে তুমি এখানে ফেলে রেখে যেও না, আমাকে তোমার নৌকায় করে নিয়ে যাও, ওপারে পৌঁছে দাও। কিন্তু যতই অনুনয় বিনয় করল তাতে কোনো কাজ হল না, মাঝি তাকে নিয়ে গেল না, উল্টো বরং তার সাথে মশকরা করে হাসতে হাসতে বলল, বাহুবল কোনো কাজে আসে না, গন্তব্যে পৌঁছার জন্য প্রয়োজন টাকা। মশকরা শুনে যুবক মুষ্টিবিদ কিছুটা নাখোশ হয়ে গেল এবং সিদ্ধান্ত নিল নাবিকের কাছ থেকে সে এই মশকরার প্রতিশোধ নেবে। চিৎকার করে সে ডাক দিল, এই নাবিক ফিরে এসো, তোমার ভাড়ার টাকার পরিবর্তে আমার গায়ের জামাটা দেব তোমাকে, আমাকে নেবে না মাঝি?
নাবিক ফিরে এলো এবং যুবককে নৌকায় চড়াল। যুবকের গায়ের জামাটা সে তার গায়ে পরল। যুবক যখন কিস্তিতে চড়ল দেখল তার জায়গাটা নরম এবং গরম। সিদ্ধান্ত নিল সে তার জানা মুষ্টিবিদ্যাকে কাজে লাগিয়ে নাবিকের উপর তার প্রতিশোধের ঝাল মেটাবে এবং নিজের জামাটা ফেরত নিয়ে নিজেই পরবে। যুবক নাবিকের কলার ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো এবং মুষ্টিবিদ্যা কাজে লাগাল। নাবিকের বন্ধুরা তার সাহায্যে এগিয়ে এসেছে কিন্তু মুষ্টিবিদের সাথে টিকল না। তারা যখন দেখল ওই যুবকের সাথে পেরে উঠবে না, সিদ্ধান্ত নিল যুবকের সাথে সন্ধি করবে এবং তার জামাটা ফেরত দেবে। সময় সুযোগ বুঝে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিল, তাই যুবকের কাছে ক্ষমা চাইল, তাকে চুমু খেল এবং তার জামাটা ফেরত দিল। নৌকা চলতে লাগল। পরবর্তী আসরে শুনব বাকি গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সোনালী সময়,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের এ সপ্তাহ পর্ব তথা শেষ পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যুব সমাজ ত্রাণ চাঞ্চল্যের উৎস, কারণ যৌবন হল সৃষ্টিশীলতা, উদ্ধবসায়, দুর্দমতা, বীরত্ব, সরলতা ও কোমলতার আধার। সাহসিকতা, উচ্চাশা ও উচ্চাকাঙ্ক্ষার সময় হল যৌবন, শক্তি ও আবেগের প্রাণ প্রাচুর্য যুব সমাজকে দেয় অসাধ্য সাধনের শক্তি। তাই তো দেখা যায় বড় বড় পরিবর্তন বা যুগান্তকারী ঘটনায় কিংবা বড় বিপ্লবগুলোতে যুব সমাজই থাকে অগ্রগামী কর্মী বা নেতৃস্থানীয়। কবি সাহিত্যিকরাও যৌবনের জয়গান গেয়েছেন উদার কণ্ঠে। যেমন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, আমরা নবীন তেজ প্রদীপ্ত বীর তরুণ, বিপদ বাধার কণ্ঠ ছিড়িয়া সুশিব খুন, আমরা ফলাব ফুল ফসল অগ্রপথিক্রে যুবাদল, জোর কদম চল রে চল, যুদ্ধের মাঝে পরাজয় মাঝে চল জওয়ান, জ্বালারে মশাল জাল অনল, অগ্রযাত্রী রে সেনাদল, জোর কদম চল রে চল।
কেউ যদি যৌবনেই মহতির শিক্ষাগুলোর সংস্পর্শে আসে তাহলে সব দিক থেকে জীবনকে সুন্দর ও উন্নত করা তার জন্য বেশ সহজ হয়ে পড়ে। কেউ যদি যুব বয়সেই পবিত্র কোরআনের বাণী আয়ত্ত করতে ও এর শিক্ষাগুলোর সঙ্গে সুপরিচিত হয় তাহলে সেসব যেন তার রক্ত ও অস্থি মজ্জায় মিশে যায়। 30-40 বছর বয়সে বড় ধরনের ব্যক্তিত্বে পরিণত হয়েছেন এমন ব্যক্তিত্বের জীবনের দিকে তাকালে দেখা যায় সাধনা, সততা, কষ্ট, সহিষ্ণুতা, দূরদৃষ্টি, পরিকল্পনা, শিক্ষা ও প্রশিক্ষণ, অধ্যাবসায়, দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসী তাদের এমন উচ্চ অবস্থান বা সাফল্য অর্জনের পেছনে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। যৌবনের যেসব সুবিধার দিক রয়েছে তা বার্ধক্যে পাওয়া যায় না বলে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনায় ও সাফল্য অর্জনের মোক্ষম ও সবচেয়ে উপযুক্ত সময় হল যৌবন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ?
বিদ্রোহ তথা কাউকে পরোয়া না করা যুব বয়সীদের এক বড় বৈশিষ্ট্য। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হয়তো তাদের প্রতিনিধি হয়েই বলেছিলেন, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহ রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খড়ক কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যুব বয়সের এই যে সাহসিকতা ও অসাধ্য সাধনের সংকল্প, তার সঙ্গে যদি যুক্ত হয় ইমানের অনন্য শক্তি, তাহলে এমন যুব সমাজের অধিকারী জাতিকে কেউ কখনো পরাস্ত করতে সক্ষম হয় না। বরং এমন জাতি সাফল্যের সবগুলো চূড়ায় বিজয় পতাকা উড়াতে সক্ষম হয়। ইসলামী ইরানের নানা সাফল্য যুব সমাজের ত্যাগ এবং ইমানি ঔজ্জ্বল্যের কাছে ঋণী।
ইসলামী ইরানের লাখ লাখ যুবক হাজার বছরের সেরা বিশ্ব হিসেবে বিবেচিত ইরানের ইসলামী বিপ্লবের সাফল্যের ছিল অন্যতম প্রধান অগ্রসেনা। ইরানের সুদীর্ঘ 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধেও এই যুব সমাজের ত্যাগ ও তিতিক্ষা এবং শাহাদত প্রেমী চেতনা যে আধুনিক যুগের কিংবদন্তি হয়ে আছে, যা স্মরণ করিয়ে দেয় ইসলামের প্রাথমিক যুগের বীর মুজাহিদদের ত্যাগ ও মহত্বকে। ইরানের নারী সমাজের মধ্যেও ছিলেন এমন অনেক বীর নারী যারা যুব বয়সী হয়েও ইসলাম, ইসলামী বিপ্লব ও মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিতে কুণ্ঠিত হননি। এইসব বীরঙ্গনা নারী আসলে হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা ও হজরত জাইনাব সালামুল্লাহি আলাইহার আদর্শে উজ্জীবিত হয়েছিলেন বলেই ত্যাগ ও সাহসিকতায় তারা অসাধারণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। ইরানি যুব সমাজের ত্যাগ তিতিক্ষায় উজ্জীবিত হয়ে লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক ও আরো অনেক অঞ্চলের যুব সমাজের মধ্যেও দেখা দিয়েছে ইসলামী জাগরণ।
ইসলামী ইরানের যুব সমাজ দেশ গড়ার ও দেশের পুনর্গঠন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক ও জ্ঞান বিজ্ঞানের গবেষণা সংক্রান্ত আন্দোলনেও সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে পশ্চিমাদের চাপিয়ে দেয়া নানা নিষেধাজ্ঞা ও বাধা সত্ত্বেও। চিকিৎসা বিজ্ঞান, বিশেষ করে ক্লোনিং ও স্টেম সেল বা ভ্রূণকোষ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, ন্যানো প্রযুক্তি, সামরিক বিজ্ঞানের মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান, ড্রোন, শিল্প, চিকিৎসা এবং ওষুধ সামগ্রী আর কৃষি খাত সহ পরমাণু শক্তির শান্তিপূর্ণ নানা খাতে এই শক্তির বিচিত্র ব্যবহারেও ইসলামী বিপ্লবী ইরান ব্যাপক সাফল্য অর্জন করেছে গত কয়েক দশকে। এসব চোখ ধাঁধানো সাফল্যের প্রাণ কেন্দ্রে রয়েছে যুব প্রজন্মের বিজ্ঞানী ও গবেষকরা, যাদের কেউ কেউ হলেন নারী। পশ্চিমাদের হাজার হাজার নিষেধাজ্ঞা এইসব সাফল্য আর উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি ইমান, আত্মবিশ্বাস ও সংগ্রামী চেতনার কারণে।
বেসরকারি ও সরকারি অর্থনৈতিক বিনিয়োগ তৎপরতায় ইরানি যুব সমাজের দৃষ্টান্তমূলক নানা সাফল্যের কথা শোনা যায় মাঝে মধ্যেই। এসবের সঙ্গে যুক্ত রয়েছেন যুব প্রজন্মের অনেক মেধাবী ছাত্রছাত্রী, যারা জ্ঞান ও প্রযুক্তিগত গবেষণার ভিত্তিতে পরিচালিত কোম্পানিগুলোর গবেষণাগারে প্রায় এমন সব ঔষধ চিকিৎসা সামগ্রী নির্মাণ করছেন যা ইরান অতীতে বহু বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে আমদানি করত, অথচ বর্তমানে তারা অনেক সময় কম খরচে একই মানের বা আরো অনেক বেশি উন্নত মানের সেই সব সামগ্রী উৎপাদন করছেন দেশের ভেতরেই। এইসব সামগ্রীর কোনো আইটেম বা পণ্য এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছে ইরান। ধর্মতাত্ত্বিক গবেষণায়ও ইরানের যুব প্রজন্মের গবেষক ও লেখকরা ব্যাপক সাফল্যের স্বাক্ষর রাখছেন এবং এইসব গবেষণা বা সাংস্কৃতিক ফসল যারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরছেন।
উল্লেখ্য, বিজ্ঞান গবেষণা সংক্রান্ত প্রবন্ধ রচনায় ইরান বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি দেশের তালিকায় রয়েছে এবং মুসলিম বিশ্বের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ইরান চিকিৎসা বিজ্ঞানের ইসলামী ও ঐতিহ্যবাহী ধারার গবেষণায়ও অনেক সাফল্যের স্বাক্ষর রাখছে এবং এই ধারার অনেক গবেষক ও চিকিৎসকই হলেন যুব প্রজন্মের। খেলাধুলা, শরীর চর্চা, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনেও ইরানের যুব সমাজ বিশ্ববাসীর কাছে অনেক চমক লাগানো সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। শ্রোতা ভাই বোনেরা, সোনালী সময় শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের শেষ পর্বের ইতি টানছে এখানেই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের পঞ্চম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
ঈসা আলাইহিস সালামের একজন হাওয়ারির বংশধর শামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জটিল বিষয়ে প্রশ্ন করে সেসবের জবাব পেয়ে সন্তুষ্ট চিত্তে তাঁর প্রতি ঈমান এনেছিলেন। এক পর্যায়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমাকে সংবাদ দিন সত্যবাদী, মুমিন, ধৈর্যশীল, তওবাকারী, কৃতজ্ঞ, বিনয়ী, সৎকর্মশীল, উপদেশদাতা, ইয়াকিন বা বদ্ধমূল বিশ্বাসের অধিকারী, নিষ্ঠাবান, দুনিয়া ত্যাগী, পুণ্যবান, ফরহিজগার, জাহিরকারী, অত্যাচারী, লোক দেখানো আমলকারী, মুনাফিক, হিংসুক, অপচয়কারী, গাফেল লোক, বিশ্বাসঘাতক, অলস, মিথ্যুক এবং ফাসেকের চিহ্নগুলো কি কি। তখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদীর চিহ্ন চারটি। এক, নিজের সত্য কথা বলে। দুই, আল্লাহর পুরস্কারের প্রতিশ্রুতি এবং শাস্তির অঙ্গীকারগুলোকে সত্য বলে জানে। তিন, নিজের করা ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করে। এবং চার, প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করে না। আর মুমিনের চিহ্ন হল সে দয়াশীল হয়, অনুধাবন করে এবং লজ্জাশীল হয়। আর ধৈর্যশীলের চিহ্ন চারটি। এক, অপছন্দনীয় বিষয়ে ধৈর্য ধারণ। দুই, ভালো কাজের সংকল্প। তিন, বিনয়। এবং চার, সহিষ্ণুতা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের প্রশ্নের জবাবে আরও বলেন, আর তওবাকারের চিহ্ন চারটি। এক, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করা। দুই, মিথ্যা বা বাতিলকে ত্যাগ করা। তিন, সত্যের উপর অবিচল থাকা। এবং চার, ভালো কাজের প্রতি লোভ বা গভীর আগ্রহ। আর কৃতজ্ঞের চিহ্ন চারটি। এক, নিয়ামতগুলোর জন্য কৃতজ্ঞতা। দুই, বিপদের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। তিন, আল্লাহর বরাদ্দে তুষ্ট থাকা। চার, আল্লাহ ছাড়া অন্যের প্রশংসা ও মহিমা জ্ঞাপন না করা। আর বিনয়ের চিহ্ন চারটি। এক, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা। দুই, ভালো সুন্দর ধারণা করা। তিন, পরকালের চিন্তা। ও চার, আল্লাহর কাছে মোনাজাত। সৎকর্মশীলদের চিহ্ন চারটি। এক, নিজ অন্তরকে পবিত্র করা। দুই, তার কাজকে ভালো করবে। তিন, উপার্জনকে পরিশুদ্ধ করবে। এবং চার, তার সকল বিষয়কে সঠিকভাবে সম্পাদন করবে। উপদেশদাতার চিহ্ন চারটি। এক, ন্যায় বিচার করবে। দুই, নিজের পক্ষ থেকে অন্যদের অধিকার প্রদান করবে। তিন, মানুষের জন্য সেটাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। চার, কারো প্রতি সীমা অতিক্রম করবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, বদ্ধমূল ধর্মবিশ্বাস বা ইয়াকিনের অধিকারের চিহ্ন ছয়টি। এক, আল্লাহর অস্তিত্বের বিষয়ে নিশ্চিত বিশ্বাস অর্জন এবং এর ভিত্তিতেই তাঁর প্রতি ঈমান আনা। দুই, ইয়াকিন রাখা যে মৃত্যু নিশ্চিত এবং এ বিষয়ে সতর্ক থাকা। তিন, ইয়াকিন রাখা যে কিয়ামত সত্য এবং সেদিনের লাঞ্ছনাকে ভয় করা। চার, ইয়াকিন রাখা যে বেহেশত সত্য ও এতে আসক্ত থাকা। পাঁচ, ইয়াকিন রাখা যে জাহান্নাম সত্য এবং তা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা। এবং ছয়, ইয়াকিন রাখা যে হিসাব নিকাশ সত্য, কাজেই নিজেই নিজের হিসাব নিকাশ করা। নিষ্ঠাবানের নিদর্শন চারটি। এক, তার অন্তর বিশুদ্ধ। দুই, তার অঙ্গ প্রত্যঙ্গ পাপাচার থেকে বিরত থাকে। তিন, তার মঙ্গল বা সেবা অন্যরা লাভ করে। চার, অন্যরা তার অনিষ্ট থেকে মুক্ত থাকে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দুনিয়া ত্যাগের চিহ্ন দশটি। এক, হারামগুলোর প্রতি নিঃস্পৃহ। দুই, নিজ প্রবৃত্তিকে সংযত রাখে। তিন, তার প্রতিপালকের তথা আল্লাহ নির্ধারিত ফরজগুলো পালন করে। চার, যদি কৃতদাস হয় তাহলে সে মালিকের অনুগত থাকে, আর যদি মালিক হয় তাহলে ভালো একজন মনিব। পাঁচ, গোড়া ও বর্ণবাদী নয়। ছয়, বিদ্বেষী নয়। সাত, খারাপ আচরণকারীর সঙ্গে ভালো বা সুন্দর আচরণ করে। আট, যে তার ক্ষতি করে তার সে কল্যাণ করে। নয়, তার উপর যে অত্যাচার করে তাকে ক্ষমা করে। এবং দশ, আল্লাহর অধিকার পালনে বিনত থাকে। পুণ্যবানের চিহ্ন দশটি। এক, আল্লাহর জন্য ভালোবাসে। দুই, আল্লাহর জন্য শত্রুতা করে। তিন, আল্লাহর জন্য কারো সহযোগী হয়। চার, আল্লাহর জন্যে কারো থেকে বিচ্ছিন্ন হয়। ৫. আল্লাহর জন্যে রাগান্বিত হয়। ৬. আল্লাহর জন্যে খুশি হয়। ৭. আল্লাহর জন্য কাজ করে। ৮. আল্লাহ সন্ধান করে। ৯. আল্লাহর প্রতি বিনয়ী থাকে। ভীত সন্ত্রস্ত অবস্থায় পবিত্র নিষ্ঠাবান লজ্জিত ও সতর্ক। এবং ১০. আল্লাহর জন্যে সদাচার করে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, পরহেজগারের চিহ্ন ৬টি। ১. আল্লাহকে ভয় করে। ২. তার ক্রোধ সম্পর্কে সতর্ক থাকে। ৩ ও ৪. সকাল সন্ধ্যা এমনভাবে অতিবাহিত করে যেন আল্লাহকে সচক্ষে দেখছে। ৫. দুনিয়াকে গুরুত্ব দেয় না। ৬. দুনিয়ার কোনো কিছুই তার কাছে বড় নয়, যদিও ওইসব বিষয় বা বস্তুর বৈশিষ্ট্য অথবা আচরণ মোহনীয় বা চাকচিক্যময় হয়ে থাকে। জাহিরকারীর চিহ্ন ৪টি। ১. অনর্থক ঝগড়া বা তর্ক করে। ২. তার ঊর্ধ্বতনদের সাথে ঝগড়া করে। ৩. যা কিছু লাভ করতে পারে না তার পেছনেই ছুটে। ৪. যা কিছু তাকে মুক্তি দেয় না তার পেছনেই সকল চেষ্টা চালায়। অত্যাচারের চিহ্ন ৪টি। ১. তার ঊর্ধ্বতনের প্রতি অবাধ্যতাবশত অত্যাচার করে। ২. তার অধস্তন বা অধীনস্থদের উপর চড়াও হয়। ৩. সত্য ও ন্যায়ের সঙ্গে শত্রুতা করে। ৪. প্রকাশ্যে অত্যাচার করে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লোক দেখানো আমলকারের চিহ্ন ৪টি। ১. অন্যদের সামনে অত্যন্ত আগ্রহ সহকারে আল্লাহর ইবাদতে মশগুল হয়। ২. নির্জনে অলসতা করে। ৩. প্রত্যেক কাজেই প্রশংসার প্রত্যাশী। ৪. বাহ্যিকভাবে নিজেকে ভালো দেখাতে তৎপর। মুনাফিকের চিহ্ন ৪টি। ১. তার স্বভাব নষ্ট। ২. তার জিহ্বাতত মুখের কথা তার অন্তরের বিপরীত। ৩. তার কথা এবং কাজ আলাদা। ৪. তার গোপন অবস্থা আর প্রকাশ্য অবস্থা ভিন্ন ভিন্ন। মুনাফিক জাহান্নামের আগুন থেকে অসহায় বা হতভাগ্য। আর হিংসুকের চিহ্ন হল ১. পরনিন্দা। ২. তোষামোদী। ৩. বিপদে গালিগালাজ। সীমালঙ্ঘনকারের চিহ্ন ৪টি। ১. বাতিল বিষয়ে গর্ব করে। ২. তার উপযুক্ত নয় এমন খাদ্য আহার করে। ৩. ভালো কাজের প্রতি নিঃস্পৃহ। ৪. যা থেকে সে কোনো কল্যাণ লাভ করতে পারেনি তাকে অস্বীকার। উদাসীন লোকের চিহ্ন ৪টি। ১. অন্ধত্ব। ২. ভুল। ৩. অহেতুক কাজ। এবং ৪. বিস্মৃতি।
Thank you.